সদ্য সমাপ্ত G7 বৈঠক এবং আসন্ন সিঙ্গাপুর সামিট, এ নিয়েই এখন একটি সাক্ষাৎকার আমরা শোনাচ্ছি আপনাদের। এই সাক্ষাৎকারে আমাদের অতিথি বক্তা বাংলাদেশের চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন অধ্যাপক ফরিদুল আলম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে গ্লোবাল অর্ডার বা বিশ্ববিন্যাস যেটার উদ্ভব হয়েছিল, মুক্ত বিশ্বের নেতার অবস্থানে যখন যুক্তরাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল, সে সময় যুক্তরাষ্ট্র তার নেতৃত্বের অবস্থান নিশ্চিত করতে এবং নতুনতর বিশ্ববিন্যাসকে আরও নিটোল একটা অবস্থানে তুলতে মুক্ত হস্তে এগিয়ে গিয়েছিল, বিশেষ করে পাশ্চাত্যের গণতন্ত্র অনুসারী দেশগুলোর মদতে। কালক্রমে বিশেষ করে 2016 নির্বাচনে যুক্তরাষ্ট্রের ট্রাম্প নেতৃত্বাধীন রিপাবলিকান সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং সেই সঙ্গে কোনো কোনো মহলও মনে করতে আরম্ভ করে যে যুক্তরাষ্ট্রের বদান্যতার ফায়দা লুটছে তার জোট শরিক দেশগুলো, এবং এরই ফলদয়স্বরূপ ট্রাম্প প্রশাসন কিছুদিন আগে শরিক দেশগুলোর ওপর এবং আরও বিশেষ করে চীনের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। অতি সম্প্রতি G7 বৈঠকের সময় ট্রাম্প আরও পরিষ্কার ভাষায় শুল্ক বৃদ্ধির সমর্থনে বক্তব্যের অবতারণা করেন। শুধু তাই নয়, G7 জোটের আলোচনায় রাশিয়াকে ফিরিয়ে আনারও প্রস্তাব করেন তিনি। স্বভাবতই গ্লোবাল অর্ডার বা বিশ্ববিন্যাসে ধাক্কা অনুভূত হয়েছে, কানাডাসহ শরিক দেশগুলোর পক্ষে অসন্তোষ ব্যক্ত হতে শোনা গিয়েছে। পরিস্থিতি আপনার কাছে কেমন অনুভূত হচ্ছে?
আপনার যে বক্তব্য, খুব যথার্থভাবেই আপনি বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিশ্ব ব্যবস্থার চিত্রকে তারা নিজেরা সাজিয়ে সেই অনুযায়ী এগিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে 2016 পর্যন্ত যদি আমরা ধরি, সেই সময় পর্যন্ত কিন্তু ধরতে গেলে বিশ্ব অনেকটা সেরকমই চলেছে যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে। কিন্তু পরবর্তী সময়, বিশেষ করে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন, তার পর থেকে কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের যে তাদের যে নীতিগত বিষয়ে আমরা ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি। অবশ্য ট্রাম্প নির্বাচিত হওয়ার আগ থেকে কিন্তু এরকম একটা আলামত পাওয়া যাচ্ছিল যে ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে পরে কি হতে যাচ্ছে। তবে আমি একটা জায়গায় একটু ভিন্নমত পোষণ করি আপনার সাথে। আপনি বলেছেন যে ট্রাম্প এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রের কিছু নীতি নির্ধারকও তারা যুক্তরাষ্ট্রের উদারতার ফায়দা লুটতে চাচ্ছে কোনো কোনো রাষ্ট্র এরকমটা মনে করছেন। আমি এটার সাথে ব্যক্তিগতভাবে একটু দ্বিমত পোষণ করে বলতে চাই যে আসলে ট্রাম্প, আমার ধারণা ট্রাম্প ঠিক যেমনটি চাচ্ছেন, ট্রাম্পের যে দল থেকে তিনি নির্বাচিত হয়েছেন রিপাবলিকানরাও কিন্তু ট্রাম্পের ব্যক্তিগত যে নীতি আছে তা সেই নীতির ঘোরতর বিরোধী, এবং যেটি আমরা গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় যেটা দেখেছিলাম। এখন আমরা যদি আসি যে অতি সম্প্রতি G7 যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে গেল কানাডার কুইবেকে, এই সম্মেলন থেকে কিন্তু একটি বিভাজন খুব পরিষ্কার হয়ে গেল, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে তাদের দীর্ঘদিনের ইউরোপিয়ান যে মিত্র আছে সেই ইউরোপিয়ান মিত্রদের বিভাজন এবং পাশাপাশি কানাডা। বেশ কয়েক সপ্তাহ আগ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি কানাডা এবং যুক্তরাষ্ট্র একে অপরকে সমস্ত কিছুতেই কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছিল। এইখানে আমি যেটা দেখলাম, এই G7 সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু এই বিভাজনটি অনেকটাই পরিষ্কার হয়ে গেল। বিশেষত যুক্তরাষ্ট্র যখন ঘোষণা দিল যে অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপরে তারা ইউরোপিয়ান মিত্রদের উপরে 25% এবং 10% তারা নতুন করে ট্যাক্স ইম্পোজ করতে যাচ্ছে, এবং তারই ইমিডিয়েট রিয়েকশন যেটি হচ্ছে ইউরোপিয়ান মিত্ররা এবং কানাডাও বলে বসলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের উপরে তারা ট্যাক্স ইম্পোজ করবে নতুন করে। একই ঘটনা গত কয়েক মাস ধরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ট্রেড ওয়ার বিটুইন আমেরিকা এবং চায়নার সাথে কিন্তু সেটি শুরু হয়ে গেছে, এবং যেটি ধারণা করা গিয়েছিল ট্রাম্প চীন ভিজিটের পর থেকে কিন্তু চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটি নতুন মাত্রা যোগ করবে, এবং যে মাত্রার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র এবং চীন হয়তো সামনে একত্রে চলার চেষ্টা করবে, বাণিজ্য ঘাটতি মোকাবেলা করবে তারা এবং অর্থনৈতিক উন্নয়নের পথে তারা অগ্রসর হবে। কিন্তু আমরা যেটি দেখলাম সেটি অনেকটা বুমেরাং হয়ে গেল। ট্রাম্প সফর করে যাওয়ার পরপরই কিন্তু চীনের উপর নতুন কিছু পণ্যের উপরে অধিক শুল্ক ইম্পোজ করা হলো, চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর অধিক শুল্ক ইম্পোজ করলো। তো এর মধ্য দিয়ে আমরা যেটি এখন কার্যত দেখতে পাচ্ছি, আমি জানি না সামনের দিনগুলোতে কি হবে, কিন্তু আমরা বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই বিশেষ করে G7 সম্মেলনের পরে আমরা যেটি দেখতে পাচ্ছি, এবং G7 সম্মেলনের যে ঘোষণা, অফিসিয়াল যে ঘোষণাটি যেটি হলো, সেখানে কিন্তু 7টি দেশের মধ্যে 6টি দেশ যে ডিক্লারেশন যেটি সিগনেচার করলো, ট্রাম্প কিন্তু সেখান থেকে নিজেকে সরিয়ে রাখলেন। এবং ট্রাম্প কিন্তু তার অফিসিয়ালদেরকে ফোনে নির্দেশ দিয়ে দিলেন যে তারা যেন G7 সম্মেলনের আনুষ্ঠানিক ডিক্লারেশন তারা স্বাক্ষর না করে, যেখানটায় বলা হয়েছিল এই যে শুল্ক বিন্যাস পুনর্বিন্যাসের যে বিষয়টা সেটার জন্য আলাদা রেগুলেটরি কাউন্সিল করা হবে, এইখানটা যুক্তরাষ্ট্র আপত্তি করেছে। এবং ট্রাম্প স্পষ্টতই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বলেছেন তিনি একজন অসৎ এবং দুর্বল চিত্তের শাসক। তিনি শুধুমাত্র কানাডার উপর আক্রমণ করেননি, তিনি ব্যক্তি ট্রুডোর উপর আক্রমণ করেছেন। একইভাবে আমরা যদি দেখি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, তিনি কিন্তু বলেছেন যে যুক্তরাষ্ট্রে যে এই যে অধিক ট্যাক্স ইম্পোজ করা যেটি সেটি কিন্তু সম্ভব না এবং সেটির রিয়েকশন কিন্তু ইউরোপের পক্ষ থেকে দেখাতে হবে। এবং পাশাপাশি মার্কেল এটিও বলেছেন যে রাশিয়ার বিষয়ে ট্রাম্প যে বক্তব্য দিয়েছে রাশিয়াকে G7 অন্তর্ভুক্ত করা, যেটি G7 এর চেতনার পরিপন্থী, এবং সেখানে বলেছে ইউরোপ মনে করে, তিনি ইউরোপের পক্ষ থেকে বলেছেন মার্কেল, ইউরোপ মনে করে যে পর্যন্ত না রাশিয়া ক্রিমিয়ার ব্যাপারে তার অবস্থানকে পুনর্বিন্যাস করবে সেই পর্যন্ত রাশিয়ার G7 ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে। সুতরাং এই অবস্থার মধ্যে দিয়ে আমরা যেটা দেখছি, G7 কে বলা হতো কি এলিট প্ল্যাটফর্ম, সেই এলিট প্ল্যাটফর্ম থেকে কিন্তু যুক্তরাষ্ট্র অনেকটাই অনেকটাই কিন্তু নিজেকে সরিয়ে নিয়ে আসছে। এবং সেইখানে আমরা যদি দেখি যে 6টি রাষ্ট্র বনাম 1টি রাষ্ট্র হয়ে গেল এখন, এবং এই অবস্থায় যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে তাদের কিভাবে তারা বিশ্ব ব্যবস্থায় নিজেদেরকে নতুন করে তারা প্রতিষ্ঠিত করবে, এটি কিন্তু আসলে একটি খুব চিন্তার বিষয় হয়ে গেছে।
মোটামুটি ওই একই সময়ে চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়ার তরফে, যখন কিনা উত্তর কোরিয়াকে সমর্থন পুষ্ট হতে দেখা যাচ্ছে, ঠিক ওই সময়টাতেই ট্রাম্প প্রশাসনও উত্তর কোরিয়ার সঙ্গে একপাক্ষিক অবস্থান থেকে শীর্ষ বৈঠকে মিলিত হতে চলেছেন। এতে তুলনামূলকভাবে এক পেশে লাভের অবস্থানে উত্তর কোরিয়াকেই দেখা যাচ্ছে বলে মনে করছেন কোনো কোনো মহল। আপনার মূল্যায়ন?
না, এটি তো অবশ্যই, আজকে ট্রাম্প উত্তর কোরিয়ার ব্যাপারে এখন যে নীতিটি তিনি নিচ্ছেন, অর্থাৎ আগামী পরশু তারা সান্তোস, সিঙ্গাপুরের সান্তোস আইল্যান্ডে তিনি সাক্ষাৎ করছেন কিমের সাথে, যেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্টের পক্ষ থেকে উত্তর কোরিয়ার কোনো নেতার সাথে প্রথম দ্বিপাক্ষিক একটি বৈঠক, এবং যে বৈঠকটি অনেক দিন ধরে যেটি প্রত্যাশিত, এবং মাঝখানে একটি অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল যে বৈঠকটিকে আদৌ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিনা। একদিকে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, অন্যদিকে ট্রাম্প কিন্তু উত্তর কোরিয়াকে এইবারও কিন্তু তিনি কানাডা থেকে রওনা দেওয়ার সময় কিন্তু কিছুটা কিছুটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে এটি হচ্ছে উত্তর কোরীয় নেতার জন্য সর্বশেষ হুঁশিয়ারি। এখন বিষয়টি হচ্ছে যে আমরা সবাই জানি যে আজকে উত্তর কোরিয়ার যে এই অবস্থানে উত্তর কোরিয়া এসে পৌঁছেছে কিম জং উনের শাসনাধীন সময়ে, এটির কারণটি কি? এটি কিন্তু মূল কারণ যেটি বলার কোনো অপেক্ষা রাখে না, সেটি হচ্ছে রাশিয়া এবং চীনের একদম প্রচ্ছন্ন একটি সহায়তার কারণে। আজকে এখন দেখেন যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের যে মিত্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু করে তাদের দীর্ঘদিনের মিত্র ইউরোপ থেকে অনেকটাই সরে গিয়ে চীন এবং রাশিয়ার বন্ধু বলে পরিচিত উত্তর কোরিয়ার সাথে যে সমঝোতায় যাওয়ার চেষ্টা করছে, ট্রাম্প কিন্তু সেই সমঝোতায় একদিক দিয়ে যেতে চাইছেন, অন্যদিক দিয়ে কিন্তু সমঝোতায় বসার আগে একটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে ঠিক আছে, ট্রাম্পের কথা যদি তিনি শুনে নেন তাহলে খুব ভালো, প্রয়োজনে তিনি কিম জং উনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ করবেন এবং সেখানে এই বৈঠক আজ হয়তো সামনে আরো চলতে থাকবে। কিন্তু পাশাপাশি তিনি যে বিষয়টি বলেছেন যে এখানে যদি তিনি যেটি আশা করছেন যে কিম জং উন যদি তার নীতিগত অবস্থানে যদি ঠিক থাকে তাহলে যুক্তরাষ্ট্র সেটাকে এক ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেছে যে সেখানে কোন ধরনের অবস্থায় পড়তে পারে। আমরা একটি বিষয় দেখি, এখানে কিন্তু ইউরোপীয় মিত্ররা বা বিশ্বের অন্য কোনো শক্তি কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কিম জং উনের এই বসা নিয়ে খুব বড় ধরনের কোনো বিরুদ্ধাচরণ করছে না, সবাই বরং চাইছে যে কোরিয়া উপদ্বীপে শান্তি বিরাজ করুক। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের অবস্থানটি যদি দেখি, যুক্তরাষ্ট্র কিন্তু একটি ভিন্নতর অবস্থান থেকে উত্তর কোরিয়ার বিষয়টি নিয়ে তারা ডিল করতে চাইছে। অর্থাৎ ট্রাম্প মনে করছেন এই যে পরিবর্তিত যে বিশ্ব ব্যবস্থা এখন এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, এখানে তারা যদি কিমের সাথে একটি সফল একটি বৈঠক করতে পারেন তাহলে হয়তোবা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যে নীতি সেটি ইউরোপ থেকে ছিটকে গিয়ে তারা হয়তো রাশিয়া, চীন এবং এই যে আপনার এই যে এই অঞ্চলটিকে নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন করে একটি বলয় সৃষ্টি করতে চাইবেন। এবং যেটি ট্রাম্পের কথা থেকে স্পষ্টতই উঠে এসছে যে তিনি অনেকটা ওকালতি করেছেন G7 এসে যে এখানে ভ্লাদিমির পুতিন কেন নাই, এখানে রাশিয়ার নেতাকে নিয়ে আমাদের বসা উচিত ছিল। সুতরাং তিনি যেমনটি চাইছেন তেমনটি আসলে এটি এটি ঘটাটা খুবই খুবই কঠিন ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তিনি স্পষ্টতই বুঝে যাচ্ছেন যে ইউরোপের সাথে তাদের যে সখ্যতার সম্পর্ক দীর্ঘদিন যাবৎ চলছে সেটি বোধ হয় এখন শেষ হবার পথে।
আমাদের এ স্বল্প পরিসর আলোচনার উপসংহারে G7 বৈঠকের সমাপনী ফলাফল এবং আসন্ন সিঙ্গাপুর সামিটের ফলোদয়, এ দুয়ে মিলে গ্লোবাল অর্ডারে বিশ্ববিন্যাসে আমূল কোনো রদবদল ঘটতে পারে বলে আপনি মনে করেন কি?
এই বিষয়টি আসলে এখন এই বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী করা সত্যি খুব কঠিন বিষয়, কেননা আমরা যেটি জানি যে পরশুদিন ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন তারা বৈঠকে বসতে যাচ্ছেন। এখন দুজনেই যে মেজাজের মানুষ, এই বৈঠক থেকে খুব ভালো কিছু প্রত্যাশা করা যাবে বলে আমি মনে করি না। এই বৈঠকটি কেন জানি মনে হয় শেষ পর্যায়ে ভেস্তেও যেতে পারে, বৈঠক হয়তো চলাকালীন সময় বৈঠক হয়তো ভেঙেও যেতে পারে। আবার এই বৈঠক যদি ভেঙে যায় তাহলে কি হবে, আবার এই বৈঠক যদি ফলপ্রসূ হয় তাহলে হয়তো এর পরবর্তী রাউন্ড হয়তো হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে। আমি সেই পর্যন্ত অবশ্য ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এই দুজনের কাছ থেকে খুব একটা কিছু প্রত্যাশা করছি না। তবে যে বিষয়টি আমার কাছে মনে হচ্ছে সামনের দিনগুলোতে বিশ্ব ব্যবস্থায় কেন যেন মনে হচ্ছে একটি পরিবর্তন আসন্ন হয়ে গেছে, এবং সেই পরিবর্তনটির কারণটা অনেকটাই হচ্ছে এরকম যে ইউরোপীয় মিত্র যুক্তরাষ্ট্রে তারা কিন্তু মোটামুটি ভাবে এখন একটি অবস্থানে এসে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে চলমান সম্পর্কটি, এই সম্পর্কটি ধরে রাখা এখন অনেকটাই তাদের জন্য গলার কাঁটা হয়ে গেছে। কেননা যদি এই সম্পর্কটিকে ধরে রাখতে হয় তাহলে তাদের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর তাদের শুল্ক ছাড় দিতে হবে, অপরদিকে তাদের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের যে ইম্পোজ করা হায়ার ট্যারিফ সেটাকে মেনে নিতে হবে। সুতরাং এটি কিন্তু একটি অঘোষিত যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, যেমনটি যুক্তরাষ্ট্রের সাথে চীনের গত কয়েক মাস যাবৎ চলছে। সুতরাং আমার কাছে মনে হয় সামনের কয়েকটি মাস সময় খুব গুরুত্বপূর্ণ। এখানে আসলে ইউরোপের পিছু হটার কোনো বিষয় নেই, কেন ইউরোপ, কানাডা এবং মেক্সিকো সহ যে দেশগুলো আছে তারা কিন্তু একটি জায়গায় তারা রয়েছে, এখানে কিন্তু যুক্তরাষ্ট্র তার অবস্থানকে পরিবর্তন করেছে। এখন এই যুক্তরাষ্ট্রের এই পরিবর্তিত অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য যদি সম্মানজনক হয়, লাভজনক হয়, তাহলে যুক্তরাষ্ট্র এটা ভেবে দেখার বিষয় তারা কি এই অবস্থা নিয়েই চলবে কিনা। কিন্তু বিশ্ব ব্যবস্থায় আমার কাছে যেটি মনে হচ্ছে যুক্তরাষ্ট্র অনেকটা এখন একলা চলো নীতিতে তারা এগুচ্ছে, এবং এই একলা চলো নীতি নিয়ে তারা যে নতুন করে মিত্রের সন্ধান করছে, এই মিত্র অনুসন্ধান করে সেই নতুন করে মিত্রের সাথে মৈত্রীর সম্পর্ক স্থাপন করে এই ইউরোপীয় শক্তিদের সাথে এবং চীনের শক্তিকে মোকাবেলা করা এটি খুবই কঠিন ব্যাপার। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যুক্তরাষ্ট্রকেই আসলে বাস্তবিক করতে তার যে অবস্থানটি সেটিকেই হয়তো পুনর্বিন্যাস করার একটি প্রয়োজন দেখা দিতে পারে।
ডক্টর ফরিদুল আলম, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।